শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمسلمين تضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সৌভাগ্যের শ্রেণী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের সপ্তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল ও শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রখ্যাত সাহাবি মুয়াজ ইবনে জাবাল রহমতুল্লাহ আলাইহিকে ইয়েমেনে পাঠানোর সময় তাঁকে কিছু ওসিয়ত করেছিলেন। এখানে সেই অমর ওসিয়তের প্রধান অংশগুলো তুলে ধরছি। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুয়াজ, তাদেরকে তথা ইয়েমেনের নও মুসলিমদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দাও, তাদেরকে ভালো চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলো, মানুষকে তাদের নিজ নিজ স্থানে স্থাপন করো, সৎ হোক আর মন্দ হোক, আর আল্লাহর নির্দেশকে তাদের মধ্যে বাস্তবায়ন করো। আল্লাহর নির্দেশ ও তার মালের ব্যাপারে কারো ভয় করবে না, কারণ তা তোমার কর্তৃত্বাধীন বা এখতিয়ারাধীন নয় এবং তোমার মালও নয়। আর তাদের আমানতকে কম হোক আর বেশি হোক, তাদের কাছে ফিরিয়ে দেবে। আর অধিকার তরফ করার ক্ষেত্রে ছাড়া অন্য ক্ষেত্রে তুমি তাদের সাথে নমনীয় ও ক্ষমাশীল হবে। মূর্খ বলবে আল্লাহর অধিকার বর্জন করেছ, আর তোমার কর্মচারীদের পক্ষ থেকে যে বিষয়েই তোমার প্রতি অভিযোগের ভয় করবে, ক্ষমা চেয়ে নেবে যাতে তারা তোমাকে ক্ষমা করে। জাহেলি যুগের রীতিনীতিগুলোর মূলোৎপাটন করবে, তবে সেগুলো ছাড়া যেগুলোকে ইসলাম সমর্থন করেছে।
বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রহমতুল্লাহ আলাইকে আরও বলেছেন, ইসলামের বিষয়গুলো তা ছোট বড় যাই হোক সবগুলোকেই প্রকাশ করো, আর তোমার সর্বাধিক প্রচেষ্টা যেন নামাজের মধ্যে নিয়োজিত হয়, কেননা নামাজ হল ধর্মের প্রতি স্বীকারোক্তির পরে ইসলামের মূল বিষয়। মানুষকে আল্লাহ এবং পরকালের কথা স্মরণ করাও, উপদেশকে চালু রাখবে, কারণ এটা আল্লাহর প্রিয় বিষয়গুলোর পথে চলতে মানুষকে উদ্বুদ্ধ করে। এরপর তাদের মধ্যে শিক্ষকদেরকে ছড়িয়ে দাও, আর ওই আল্লাহর ইবাদত করো যার কাছে ফিরতে হবে, আর আল্লাহর রাস্তায় কারো ভর্ৎসনা তোয়াক্কা করবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রহমতুল্লাহ আলাইকে আরো বলেছেন, আমি তোমাকে ওসিয়ত করছি, আল্লাহকে ভয় করে চলবে, সত্য কথা বলবে, অঙ্গীকার রক্ষা করবে, আমানত ফিরিয়ে দেবে, খেয়ানত থেকে দূরে থাকবে, কোমল ভাষায় কথা বলবে, আগে সালাম দেবে, প্রতিবেশীকে সাহায্য করবে, অনাথের প্রতি সদয় হবে, ভালো কাজ করবে, প্রত্যাশাকে ছোট করবে, পরকালকে ভালোবাসবে, হিসাব নিকাশকে ভয় করবে, ইমানের প্রতি লেগে থাকবে, কোরআনকে বুঝে পড়বে, রাগ সংবরণ করবে এবং বিনয়ী হবে। আমি তোমাকে সতর্ক করছি যে কোনো মুসলমান ভাইয়ের বদনাম করো না, কিংবা পাপীকে অনুসরণ করো না, কিংবা ন্যায়বান নেতাকে অমান্য করো না, কিংবা সত্যবাদীকে অবিশ্বাস করো না, কিংবা মিথ্যাবাদীকে বিশ্বাস করো না। তোমার প্রতিপালককে পদে পদে স্মরণ করবে, আর প্রত্যেক পাপের জন্য নতুন করে তওবা করবে, গোপন পাপকে গোপন তওবার মাধ্যমে আর প্রকাশ্য পাপকে প্রকাশ্য তওবার মাধ্যমে।
শ্রোতা ভাই বোনেরা, এবারে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্য একটি উপদেশমূলক ভাষণ বা বক্তব্য তুলে ধরছি। প্রত্যেক জিনিসেরই মর্যাদা থাকে, আর সবার মর্যাদা হল কিবলামুখী হওয়া। যে ব্যক্তি সবার চেয়ে প্রিয় হতে চায় তার উচিত আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি চায় সবচেয়ে শক্তিশালী হতে তার উচিত আল্লাহর উপর ভরসা করা। আর যে ব্যক্তি চায় সবচেয়ে ক্ষমতাবান হতে তার উচিত নিজের কাছে যা আছে তার চেয়ে আল্লাহর কাছে যা আছে তার উপর বেশি নির্ভর করা। এরপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদেরকে কি মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোকের কথা বলবো? সবাই বলল, অবশ্যই হে রাসূলুল্লাহ। তিনি বললেন,
যে ব্যক্তি একা বসবাস করে আর আগন্তুককে বাধা দেয় এবং নিজ কৃতদাসকে চাবুক মারে, তোমাদেরকে কি তার চেয়েও নিকৃষ্ট লোকের কথা বলবো? সবাই বলল, অবশ্যই হে রাসূলুল্লাহ। তিনি বললেন, যে বিচ্যুতিকে ক্ষমা করে না এবং ওজরকে মেনে নেয় না। আবারও বললেন, তার চেয়েও নিকৃষ্ট লোকের কথা কি বলবো না? সবাই বলল, অবশ্যই হে রাসূলুল্লাহ। তিনি বললেন, যার কাছ থেকে ভালোর আশা নেই আর যার অনিষ্টতা থেকেও নিস্তার নেই। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার চেয়েও নিকৃষ্ট লোকের কথা কি তোমাদেরকে বলবো না? সবাই বলল, অবশ্যই হে রাসূলুল্লাহ। তিনি বললেন, যে মানুষের সাথে শত্রুতা করে আর মানুষও তার সাথে শত্রুতা করে।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশমূলক ওই ভাষণে আরও এসেছে, ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন, হে বনি ইসরায়েল, মূর্খের কাছে প্রজ্ঞার কথা বলো না, তাহলে তার উপর অবিচার করবে, আর যারা প্রজ্ঞার পাত্র সেখানে তার থেকে কুণ্ঠিত হয় না, তাহলে তাদের উপর অবিচার করবে, আর অত্যাচারীর সমকক্ষ হয়েও না, তাহলে তোমার গুণ মর্যাদা নষ্ট হয়ে যাবে। হে বনি ইসরায়েল, কাজকর্ম তিন ধরনের হয়। এক ধরনের কাজের সঠিক হওয়ার বিষয়টি স্পষ্ট, তোমরা তার পেছনেই থাকো। আরেক ধরনের কাজের ভ্রষ্ট হওয়ার বিষয়টি স্পষ্ট, তোমরা তা পরিহার করো। আরেক ধরনের কাজ বিতর্কিত, সেটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও।
হে লোকেরা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে কিছু শিক্ষা, কাজেই সেসব শিক্ষার দিকে ফিরে যাও, আর নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে পরিণতি, তোমরা সে পরিণতিতে পৌঁছাও। নিশ্চয়ই মুমিন ব্যক্তি দুটি ভয়ের মধ্যে থাকে, প্রথমত সে জীবন নিয়ে যে জীবন তার পার হয়ে গেছে, অথচ জানে না সেজন্যে আল্লাহ কি করবেন, আর দ্বিতীয়ত যে আয়ু তার বাকি রয়েছে, অথচ জানে না সেজন্যে আল্লাহ কি নির্ধারণ করে রেখেছেন। কাজেই আল্লাহর বান্দাকে নিজের থেকেই নিজের জন্য পাতেহ সংগ্রহ করতে হবে, দুনিয়াকে আখেরাতের জন্য, যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে এবং জীবনকে মৃত্যু আসার আগে কাজে লাগাতে হবে। সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, মৃত্যুর পরে কোনো নালিশের জায়গা নেই, আর দুনিয়ার পরে কোনো বাড়ি নেই বেহেশত এবং দোজখ ছাড়া।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের খ্যাতনামা মনীষী আবু রেহান বিরুনি নানার আবিষ্কার ও গবেষণা কর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ঝর্ণা ও ফোয়ারার পানি কিভাবে উপরের দিকে উঠে আল বিরুনি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন। এরই আলোকে কুয়া বা ঝর্ণার পানির প্রবাহকে কিভাবে পাহাড়ের চূড়ায় বা উঁচু মিনারে তোলা যায় সেই পদ্ধতি তিনি উল্লেখ করে গেছেন। বিরুনি পৃথিবীর আয়তক্ষেত্র পরিমাপ করেছিলেন। তিনি পৃথিবীর ব্যাসার্ধের পরিমাপ সম্পর্কিত নানা সমীকরণও উল্লেখ করে গেছেন তার নিজের লেখা অস্তরলবাদ শীর্ষক বইয়ের শেষের দিকে। পশ্চিমা বিজ্ঞানীরা বিরুনির নামে এই সমীকরণগুলোর নামকরণ করেছেন। আল বিরুনি পৃথিবীর দ্রাঘিমা রেখার পরিমাপ বের করেছিলেন। তার হিসেবে এর দৈর্ঘ্য ছিল 11,062.4 কিলোমিটার। আধুনিক যুগের হিসেবে এই দৈর্ঘ্য 11,110 কিলোমিটার। অর্থাৎ বিরুনির পরিমাপ করা দ্রাঘিমার হিসেবের সঙ্গে আধুনিক নিখুঁত হিসেবের খুব একটা পার্থক্য হয়নি। অথচ বিরুনি ছিলেন 1000 বছর আগের একজন গবেষক। এক্ষেত্রে বিরুনির আবিষ্কৃত বিশেষ পরিমাপ পদ্ধতিকে পশ্চিমারা 17th শতকের রাইট নামক ব্যক্তির আবিষ্কার বলে প্রচার করে আসছেন, অথচ মূল আবিষ্কারক হলেন আল বিরুনি।
বিরুনির সবচেয়ে সাড়া জাগানো বইগুলোর মধ্যে আসার আল বাকিয়া অন্যতম। এটি বহু বছর আগে ইউরোপে অনুদিত হয়েছে। বিশ্ব ইতিহাস বিষয়ে এ বইটি অতি গুরুত্বপূর্ণ বই হিসেবে বিবেচিত হয়। আসার আল বাকিয়া নামক বইটিতে আল বিরুনি নানা জাতির বিশ্বাস, প্রথা ও সম্প্রদায় এবং তাদের মধ্যকার নানা মিল ও অমিল নিয়ে আলোচনা করেছেন। বিরুনি এই বইয়ের ষষ্ঠ অধ্যায়ে বনি ইসরায়েল বংশে জন্ম নেওয়া রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী নবী, রাসুল এবং রাজা বাদশাদের ইতিহাস তুলে ধরেছেন। এছাড়াও তিনি অ্যাসিরিয়া, ব্যাবিলন, ইরান ও রোমের শাসকদের এবং মিশরের ফেরাউন শাসকদের ইতিহাসও তুলে ধরেছেন। ইরানের হাখামানেশীয়, পার্থিয়ান ও সাসানীয় রাজাদের ইতিহাসও পারস্যের অন্য রাজাদের ইতিহাসও স্থান পেয়েছে বিরুনির এ গ্রন্থে।
আল বিরুনির আরেকটি মূল্যবান গ্রন্থ হল তাহকিক মালাল হিন্দ। এ বইটি সমাজবিজ্ঞানে মুসলিম গবেষকদের বিস্ময়কর অগ্রগতির স্বাক্ষর বহন করছে। সমাজবিজ্ঞান বিষয়ে তাদের এই দক্ষতা গড়ে উঠেছিল নানা দেশ সফরের সুবাদে। বিরুনি এই বইয়ে জ্যোতির্বিদ্যা ও গণিত বিষয়ে ভারতীয়দের মতামত ও হিন্দুদের নানা ধর্ম বিশ্বাসের পাশাপাশি ভারতের ভৌগোলিক ও ভূতাত্ত্বিক নানা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। অনেকেই মনে করেন যে পশ্চিমা পণ্ডিতরা মূলত এই বইয়ের মাধ্যমেই ভারত সম্পর্কে জানতে পেরেছেন। বিরুনির এই বই ভারতীয়দের ধর্ম, প্রথা, ইতিহাস ও নানা জ্ঞান সম্পর্কে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বই হিসেবে বিবেচিত হয়। তাই বিরুনিকে তুলনামূলক নৃতত্ত্বের অগ্রপথিকও বলা যায়। ভারত সম্পর্কে নৃতাত্ত্বিক গবেষণা চালাতে গিয়ে নানা বিপত্তির শিকার হতে হয়েছিল বিরুনিকে, কারণ সে যুগের ভারতীয়রা মুসলমানদের সঙ্গে সখ্যতা রাখত না, আর ভারতীয়দের ভাষা শেখাও ছিল বেশ কঠিন। তা সত্ত্বেও বিরুনি সংস্কৃত ভাষা শিখেছিলেন এবং তিনি এর মাধ্যমে ভারত সফরের সময় নানা অঞ্চলের ভারতীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন।
তাহকিক মালাল হিন্দ বইয়ে বিরুনি হিন্দুদের নানা প্রথা এবং আচার অনুষ্ঠান সম্পর্কে নিরপেক্ষ মতামত দেওয়ার চেষ্টা করেছেন। এ বইয়ে তিনি হিন্দু জাতিগুলোর চিন্তা ও বিশ্বাসের সঙ্গে অন্যান্য জাতির চিন্তা বিশ্বাসের পার্থক্য তুলে ধরতে গিয়ে এ বিষয়ে চমৎকার তুলনামূলক গবেষণা আর বিশ্লেষণ উপহার দিয়েছেন। আবু রেহান আল বিরুনি বহুবার ভারতে গেছেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্ম, সাংস্কৃতিক বিশ্বাস ও দর্শনের সাথে পরিচিত হন। মজার বিষয় হচ্ছে, ভারতের হিন্দু গবেষক ও চিন্তাবিদরা প্রথম দিকে আবু রেহান বিরুনির ব্যাপারে সন্দেহ পোষণ করতেন এবং পারতপক্ষে তার সঙ্গে সাক্ষাতে মিলিত হতে চাইতেন না। কিন্তু এক পর্যায়ে বিরুনি ভারতীয় চিন্তাবিদদের আস্থা অর্জন করতে সক্ষম হন এবং তারা বিভিন্ন সময় একসাথে বৈঠক করতেন। এসব আলোচনায় তিনি ইরানের সভ্যতা ও সংস্কৃতিকে ভারতীয়দের কাছে তুলে ধরতেন। একই সাথে তিনি ভারতীয়দের প্রাচীন কৃষ্টি কালচারের সাথেও পরিচিত হওয়ার সুযোগ পান। এসব অভিজ্ঞতা ও তথ্য তিনি তাহকিক মালাল হিন্দ বইয়ে লিপিবদ্ধ করেছিলেন।
আল বিরুনির আরেকটি বই হল কানুনে মাসুদি। বইটির বিষয়বস্তু হল জ্যোতির্বিদ্যা, ভূগোল ও গণিত। এ বইয়ে রয়েছে 11টি অধ্যায়। বইটি মুসলিম জ্যোতির্বিদদের সুস্পষ্ট অগ্রগতির সাক্ষ্য বহন করছে। এ বইয়ে গ্রহ নক্ষত্রের জটিল গতিবিধি তুলে ধরেছেন আল বিরুনি। বিরুনি তার উদ্ভাবিত ত্রিকোণমিতির নানা সূত্র তুলে ধরেছেন। এ বইয়ে আল বিরুনি ভৌগোলিক আকার ও আকৃতিগুলোর মধ্যে সমন্বয় থাকার কথা উল্লেখ করেছেন তার নানা অভিজ্ঞতা ও গবেষণার আলোকে।
বিরুনি জ্যোতির্বিদ্যা, গণিত ও ভূগোল ছাড়াও ভূতত্ত্ব, পদার্থবিদ্যা এবং নৃতত্ত্বেও বিশেষজ্ঞ ছিলেন। ইউরোপীয় গবেষকদের মতে আল বিরুনি 180টি বই লিখেছিলেন। এর মধ্যে 115টি বই ছিল গণিত ও জ্যোতির্বিদ্যা বিষয়ের। এসবের মধ্যে কেবল 28টি বই বর্তমান যুগে টিকে আছে। মোট কথা, আল বিরুনি ছিলেন ইসলামের প্রাথমিক যুগের অন্যতম একজন খ্যাতিমান লেখকও। তার প্রতিটি গবেষণা কর্ম লক্ষ্য করলেও দেখা যাবে তিনি এসবের পেছনে জীবনের একটা বিরাট সময় ব্যয় করেছেন। এ কারণেই হয়তো তিনি তার সৃষ্টিকর্মকে নিজের সন্তানের মতো মনে করতেন। তিনি তার সৃষ্টিকর্মের প্রতি মানুষের আগ্রহকে তার সন্তানদের প্রতি আগ্রহ বা ভালোবাসার সাথে তুলনা করতেন। আল বিরুনির একটি ভাস্কর্য ইরানের রাজধানী তেহরানের লালে পার্কে সংরক্ষিত আছে।
প্রকৃতপক্ষে আবু রেহান আল বিরুনির বিজ্ঞান মনস্কতা, তার গবেষণাকর্ম, অভিজ্ঞতা সঞ্চয় প্রভৃতি তাকে এমন এক উচ্চস্তরে নিয়ে গিয়েছিল যে তিনি নিজেকে জ্ঞান বিজ্ঞানের খাদেম বা সেবক হিসেবে উল্লেখ করতেন। তিনি ছেলেবেলা থেকে জ্ঞান গবেষণার কাজে নিয়োজিত থাকার সুযোগ পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করতেন এবং এর জন্য কৃতজ্ঞ ছিলেন। তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। আগামী অনুষ্ঠানে আমরা ইরানের আরও একজন মনীষীর অবদান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর। প্রিয়জন, আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফ রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ঘৃণা করেন বৃদ্ধ ব্যভিচারীকে, বৃত্তবান অত্যাচারীকে, অহংকারী গরিবকে এবং নাছোট বান্দা ভিক্ষুককে, আর নিষ্ফল করেন প্রচার করে বেড়ানো দানশীলদের পুরস্কারকে, আর ঘৃণা করেন এমন ফূর্তিবাজকে যে বেপরোয়া ও মিথ্যাচারী।
আমরা সবাই মহান আল্লাহর নির্দেশিত পথে চলার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের মাদারীপুর জেলার শ্রীনাথদীর স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার। তিনি লিখেছেন, পবিত্র মসজিদুল আকসাই নামাজরত অবস্থায় নিরীহ মুসলমানদের উপর দখলদার ইসরায়েলি সেনাদের আক্রমণের খবরে আমাদের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তবে আশার দিক হল বর্বর ইসরায়েলের ঘাড়ের উপর নিঃশ্বাস ছাড়ার মতো বিশ্বের বুকে একমাত্র দেশ ইরান আছে। এই সময় ইরানের হুঙ্কার ইহুদিবাদীদের ভীত নাড়িয়ে দিয়েছে, সেই সাথে হামাসের প্রতিরোধ ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে মাথা নত করে মাইর খাওয়ার সময় আর নেই। স্যালুট হামাস যোদ্ধাদের, সময় এসেছে মুসলমানদের এক হওয়ার, এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার।
ভাই রাসেল শিকদার, ফিলিস্তিন নিয়ে আপনার গুরুত্বপূর্ণ লেখাটি তুলে ধরা হলো, আশা করি আবারও অন্য কোনো বিষয়ে লিখবেন। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদোপোতা থেকে, আর পাঠিয়েছেন শহীদুল ইসলাম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানাবার পর তিনি লিখেছেন, রমজান মাস উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান খোদা প্রেমের অনন্য উৎসব থেকে অনেক উপকৃত হয়েছে। অনুষ্ঠানটি আমার কাছে রমজান মাসের সেরা ও সময় উপযোগী অনুষ্ঠান বলে মনে হয়েছে। এই অনুষ্ঠানটি প্রচার করার জন্য রেডিও তেহরানের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভাই শহীদুল ইসলাম, পবিত্র মাহে রমজানে প্রচারিত বিশেষ ধারাবাহিকটি থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগলো। আশা করি নিয়মিত আপনার ইমেইল পাব। বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বন্দর কর্মকারপট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন পরের মেইলটি। বাংলা নববর্ষ 1430-এর শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে 7 মার্চ প্রচারিত সকল অনুষ্ঠান খুব ভালো লেগেছে। রেডিও তেহরান যতই শুনছি ততই নিজেকে সমৃদ্ধ করতে পারছি। এরপর তিনি আমাদের বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা ও রমজান খোদা প্রেমের অনন্য উৎসব অনুষ্ঠানের প্রশংসা করেছেন।
নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মেইলে মতামত পাঠানোই কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসরের এবারের মেইলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গোপ। তিনি লিখেছেন, 9 এপ্রিল প্রচারিত নারী মানব ফুল অনুষ্ঠানে সাবর রানী বিলকিসের অনন্য সাধারণ জীবনী শুনে মোহিত হয়েছি। অনুষ্ঠান থেকে জানতে পেরেছি যে সে সময় তিনি একমাত্র নারী শাসক ছিলেন। হযরত সুলাইমানের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জনগণকে ভয়াবহ রক্তপাত থেকে রক্ষা করেন। তথ্যবহুল এই অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ।
নারী মানব ফুল অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। নিয়মিত ইমেইল করায় শ্রোতাবন্ধু দেবাশিস গোপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ পাঠিয়েছেন এবারের মেইলটি।
আব্দুল্লাহ আল মারুফ, নামটা একটু নতুন নতুন মনে হচ্ছে, উনি কি এর আগেও চিঠি লিখেছিলেন?
না, এবারই তিনি প্রথম চিঠি লিখলেন। তিনি রেডিওতে ইরানের একজন নতুন শ্রোতা বলা যায়।
মারুফ ভাই কিভাবে এ বেতারের সন্ধান পেলেন সে সম্পর্কে কিছু লিখেছেন কি?
হ্যাঁ, মারুফ ভাই লিখেছেন, রমজান মাসে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে IRIB ফ্যান ক্লাব ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রেডিও তেহরানের মনিটর শাহাদাত স্যার সহ ঢাকা ফ্যান ক্লাবের সদস্যগণ উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষাকে চেপে না রেখেই টিএসসি প্রাঙ্গণে চলে যাই। শাহাদাত স্যার সহ উপস্থিত অনেকের সাথেই পরিচিত হই। এর কয়েকদিন পর শাহাদাত স্যারের পক্ষ থেকে সাক্ষাৎ ও ইফতারির দাওয়াত পাই। দেখা করার সময় স্যার আমাকে একটি রেডিও তেহরানের কলম, চাবির রিং এবং দুটি বুকলেট হাতে তুলে দেন। উপহারগুলো পেয়ে আমার খুবই ভালো লেগেছে।
আল মারুফ ভাইকে রেডিও তেহরানের ভবনে স্বাগত জানাচ্ছি। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনে মতামত জানাবেন।
তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশের এক শ্রোতা বন্ধুর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ হোসাইন মুসা, সভাপতি IRIB ফ্যান ক্লাব নরসিংদী। আমি একজন সরকারি চাকরিজীবী।
ভাই হোসাইন মুসা, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে আমি ছোটবেলা থেকেই খুব পরিচিত ছিলাম, কারণ ছোটবেলায় দেখতাম বাসায় বাবা ও বড় ভাই তারা রেডিও তেহরানের ইসলামী ধর্মীয় তাত্ত্বিক অনুষ্ঠান ও নিরপেক্ষ বিশ্ব সংবাদের জন্য প্রতিদিন অনুষ্ঠান শুনতেন। আমিও তাদের কাছ থেকে সেই শিক্ষা নিয়ে পারিবারিক সূত্র ধরে রেডিও তেহরানে অনুষ্ঠান শুনছি।
আপনি শৈশব থেকে রেডিও তেহরান শুনছেন, তো ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি দীর্ঘদিন ধরে এ বেতারে অনুষ্ঠান শুনে যাচ্ছেন?
রেডিও তেহরান যেন আমার ইসলাম ধর্মের পথে হেঁটে চলার এক পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। রেডিও তেহরান আমার জীবন চলার পথকে করেছে মসৃণ ও সুখকর, জীবনকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে মূল্যবোধময় জীবনে পরিপূর্ণ করেছে রেডিও তেহরান। সেই সাথে পশ্চিমা গণমাধ্যমগুলোর একপেশে সংবাদে বিভ্রান্তের বেড়াজালের আবদ্ধতা থেকে রেডিও তেহরান সত্য, বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করে প্রশংসা অর্জন করেছে। রেডিও তেহরানের খবর না শুনলে যেন মন ভরে না আমার। প্রিয়জন থেকে শুরু করে কোরআনের আলো এবং অন্যান্য রেডিও তেহরানের অনুষ্ঠানগুলি আমার মাঝে খুব গুরুত্বপূর্ণ এক আমেজ সৃষ্টি করে থাকে। তাছাড়া রেডিও তেহরান শ্রোতাদের অনেক মূল্যায়ন করে থাকে, আর এসব বৈশিষ্ট্যের কারণেই আমি রেডিও তেহরানকে ভালোবেসে অনুষ্ঠান শুনে থাকি।
রেডিও তেহরানের চমৎকার কিছু বৈশিষ্ট্যের কথা শুনলাম। তো মুসা ভাই, আপনি রেডিও শোনার পাশাপাশি বেতার শ্রোতা ক্লাবও পরিচালনা করে থাকেন। সম্প্রতি নরসিংদীতে IRIB ফ্যান ক্লাব গঠন করেছেন শুনেছি, তো ক্লাবটির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কিছু বলবেন?
আমি রমজানের বরকতময় মাসে সম্প্রতি 2023 সালের 8ই এপ্রিল নরসিংদীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে IRIB ফ্যান ক্লাব গঠন করেছি। এ বেতার শ্রোতা ক্লাবটির লক্ষ্য উদ্দেশ্য হল রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে নরসিংদী জেলা সহ ভারত বাংলাদেশের শ্রোতাদের উৎসাহ উদ্দীপনা প্রদানের মাধ্যমে শ্রোতা বৃদ্ধি সহ অনুষ্ঠান শুনতে এবং চিঠি লিখতে নানাভাবে সহযোগিতা করা। আর বর্তমান কর্মসূচি হল রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, বিনামূল্যে রেডিও যন্ত্র বিতরণ করা, অনলাইন ও অফলাইনে অনুষ্ঠান শুনতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় প্রচ্ছদে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা, রেডিও তেহরান বাংলা সম্প্রচারের 41তম বর্ষপূর্তিতে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, সেই সাথে বার্ষিক শ্রোতা সম্মেলন, মিলন মেলা, শিক্ষা সফর কিংবা আনন্দ ভ্রমণের আয়োজন করা।
আচ্ছা মুসা ভাই, রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
ইসলাম ধর্মীয় তাত্ত্বিক অনুষ্ঠান ও নিরপেক্ষ বিশ্ব সংবাদের জন্য শ্রোতারা রেডিও তেহরানকে এত বেশি ভালোবাসে, সেজন্য নিরপেক্ষ বিশ্ব সংবাদ ও ইসলাম তাত্ত্বিক অনুষ্ঠান প্রচার অব্যাহত থাকতে হবে। শ্রোতারা যেন সহজে অনুষ্ঠান শুনতে পারে সেদিক বিশেষ নজর রাখতে হবে। সেই সাথে প্রতি বছর বাংলাদেশ ও ভারতে শ্রোতা সম্মেলনের আয়োজন অব্যাহত রাখতে হবে।
আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য হুসাইন মুসা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়: রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। এটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে, আর লিখেছেন হীরামন শেখ। তিনি লিখেছেন, গত 6 এপ্রিল রেডিও তেহরান বাংলার সন্ধ্যাকালীন অধিবেশন শুনে খুব ভালো লেগেছে। ওই দিন সব থেকে ভালো লেগেছে রমজান খোদা প্রেমের অনন্য উৎসব ও স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি। খোদা প্রেমের অনন্য উৎসব থেকে জানতে পারলাম যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলাকে কারো সাথে তুলনা করা যায় না।
ভাই হীরামন শেখ, নিয়মিত অনুষ্ঠান শুনে চিঠি লেখায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় এ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিলেন 5 জন শ্রোতা। আজকের আসরে তুলে ধরব ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সিনিয়র শ্রোতা SM নাজিম উদ্দিনের লেখার কিছু অংশ। তিনি লিখেছেন,
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির জীবন, ব্যক্তিত্ব, নেতৃত্ব, জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতা আমাকে মুগ্ধ ও আকৃষ্ট করে তোলে। এরই ফলশ্রুতিতে রেডিও তেহরানের গুণমুগ্ধ শ্রোতায় পরিণত হই। রেডিও তেহরানের ভালোবাসা আর ভালো লাগার সুগন্ধের আবেশ মাখানো প্রথম পত্রের পরশ পেয়েছিলাম 1992 সালের এক শীতকালে। আমাদের পরিচিত ডাকপিয়ন সুনীল দাস বাড়ির বারান্দায় রেখে গেল একটি বড় খাম। ভেতর থেকে বার করলাম অমূল রতন, একটি ইকো অফ ইসলাম পত্রিকার কপি, ব্রুশিয়ার, অনুষ্ঠান সূচি আর ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ও আয়াতুল্লাহ খামেনির ছবি সম্বলিত সুদৃশ্য ক্যালেন্ডার। আহা, সেদিন কি যে আনন্দ পেয়েছিলাম ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই শুরু এখনও অব্যাহত আমার সেই আরাধ্য বেতার ও তার সাথে যোগাযোগের সেতুবন্ধ।
3 দশকেরও বেশি সময় ধরে রেডিও তেহরানের সাথে যুক্ত থাকার জন্য নাজিমুদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের ধলিয়ারচর গ্রাম থেকে নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের সহসভাপতি মোহাম্মদ রবিউল আউয়াল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, ইসলাম ধর্মের নানা অজানা বিষয় জানার মুখ্য মাধ্যম হচ্ছে রেডিও তেহরান। সুমধুর কোরআন তিলাওয়াতের মাধ্যমে রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানের সূচনা সত্যি প্রশান্তিকর।
এরপর রবিউল আউয়াল জানিয়েছেন, গত 9 এপ্রিল রেডিও তেহরানের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বাংলাদেশের বেতার প্রেমীদের হৃৎপিণ্ডস্থল নরসিন্দীতে IRIB ফ্যান ক্লাব নরসিন্দীর শুভ সূচনা ঘটে। পর্যায়ক্রমে এরকম আরও শ্রোতা ক্লাব গড়ে উঠবে বলে বিশ্বাস করি।
আপনার বিশ্বাসকে বাস্তবে রূপদান করতে সিনিয়র শ্রোতাবন্ধুরা এগিয়ে আসবেন আমরা এ প্রত্যাশাই করি। তো চিঠি আর মতামতের জন্য রবিউল আওয়াল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরে শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে, আর লিখেছেন সিনিয়র শ্রোতা তরুণ মৈত্র। তিনি লিখেছেন, গত 6 এপ্রিল রেডিও তেহরানের শান্ত অধিবেশনের পুরো অনুষ্ঠান শুনলাম। দৃষ্টিপাতে জানতে পারলাম যে ইরান ও সৌদি আরবের সাথে 7 বছর পর সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, খোদা প্রেমের অনন্য উৎসব এবং স্বাস্থ্য কথা অনুষ্ঠান ভালো লেগেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
6 এপ্রিল প্রচারিত শান্ত অধিবেশন সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানানোয় তরুণ মৈত্র আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে রহমান রাহিম শিরোনামের একটি হামদে বারিতাল। এটির কথা ও সুর আরিফিন আল ইমরানের আর শিল্পী তিমুর শাহরিয়ার।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
অচেনা আধারে আজ ভরেছে বুক, চিনতে পারিনি আমি তোমার স্বরূপ, পৃথিবীর মোহমায়া বুনেছে যে জাল, তারি টানে ছুটে গেছি রাত্রি সকাল, জানি তুমি রহমান তুমি যে রহিম, তোমার করুণা যে অপার অসীম, সহজ সরল পথে ফেরাতে পারো আমার আধার তুমি আলোকিত করো। গেছে রাত দিন বুকে নিকটিন, প্রতারণা করেছি নিজের সাথে, বেড়ে গেছে ভুল ঝরে গেছে ফুল, চলে গেছি জীবনের উল্টো স্রোতে। গেছে রাত দিন বুকে নিকটিন, প্রতারণা করেছি নিজের সাথে, বেড়ে গেছে ভুল ঝরে গেছে ফুল, চলে গেছি জীবনের উল্টো স্রোতে। জানি তুমি রহমান তুমি যে রহিম, তোমার করুণা যে অপার অসীম, সহজ সরল পথে ফেরাতে পারো আমার আধার তুমি আলোকিত করো। অচেনা আধারে আজ ভরেছে বুক, চিনতে পারিনি আমি তোমার স্বরূপ, পৃথিবীর মোহমায়া বুনেছে যে জাল, তারি টানে ছুটে গেছি রাত্রি সকাল।
নও মুসলিমদের আত্মকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি ভালো আছেন। নও মুসলিমের আত্মকথা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। মার্কিন নও মুসলিম আবদুল্লাহ ইসলামের বক্তব্যের একটি উদ্ধৃতি দিয়ে শুরু করব আজকের আলোচনা। তিনি নারী পুরুষের অধিকার প্রসঙ্গে বলেছেন, নারী পুরুষের সমতা বিধান এবং বর্ণ পূজার সংকট সমাধানের উপায় হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম 1400 বছর আগে নারী পুরুষকে সমান মর্যাদা দিয়েছে। ইসলামে নারী পুরুষের মতোই পূর্ণতার পথগুলো অতিক্রম করতে পারে। কোরআন নারী এবং পুরুষকে অর্থনৈতিক দিক থেকেও নিজের সম্পদের মালিক বলে উল্লেখ করেছে। অথচ পশ্চিমা নারীরা কেবল 50-60 বছর হল সমান অধিকার পাচ্ছে। এই নওমুসলিমের আরও কথা শুনব আজকের আসরে আমরা। আপনারাও আমাদের সাথে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
আবদুল্লাহ ইসলাম বলেছেন, যেদিন থেকে মুসলমান হলাম সেদিন থেকে আমার ভেতরে ব্যাপক পরিবর্তন দেখা দিল। মনে হলো যেন আমি তাবৎ অন্ধকার থেকে বেরিয়ে এসে নূরের পথে পা বাড়ালাম এবং আমি কেবল আল্লাহরই বান্দা। খোদাপ্রেম এবং তার ইবাদতের আলোয় আমার ভেতরে পরিপূর্ণ এক প্রশান্তি বিরাজ করল যা কখনোই আমি খ্রিস্ট ধর্মে থাকাকালে পাইনি। এখন আমি নিশ্চিন্ত, আমার কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা বা জঞ্জাল সৃষ্টি হলো কিনা তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তথাকথিত উদার গণতান্ত্রিক এই সমাজে মুসলমান হওয়ার কারণে বৈষম্যের শিকার হলাম কিনা তাও আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না, কেননা ইতোপূর্বেও যদি এ ধরনের সমস্যায় পড়িনি তবুও আমি স্বাধীন থেকেও কিন্তু জীবনের কোনো স্বাদ আস্বাদন করতে পারিনি, বরং একাকিত্বের মাঝেও পরিচয়হীন ছিলাম। আমি ইসলামকে বেছে নিয়েছি কেননা আমি সত্যকে অস্বীকার করতে পারিনি। ইসলাম একটি সুন্দর ও সত্য বাস্তবতা এবং এই বাস্তবতা আমাকে দিয়েছে জীবন এবং স্বাধীনতা।
এতক্ষণ যে কথাগুলো শুনলেন তা হল মার্কিন অধিবাসী মিস্টার কেভিন কমসের ইমান আনার গল্পের কিছু স্মৃতিকথা। মুসলমান হবার পর মিস্টার কেভিন এখন নিজের নাম পাল্টিয়ে রেখেছেন আবদুল্লাহ ইসলাম। এ নমুসলিম বলেন, আমি কেন মুসলমান হলাম তার কারণ যদি বলতে চায় তাহলে আমার অতীত জীবন থেকে শুরু করতে হবে। আমি একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার পিতা ছিলেন ক্যাথলিক আর মা ছিলেন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। তরুণ বয়সেই আমি ক্যাথলিক ধর্মগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলাম। এ কারণেই আমি ভবঘুরে হয়ে গেলাম এবং অ্যালকোহল পানীয় সহ মাদক দ্রব্য গ্রহণ করতে লাগলাম। তবে আমার ভারোত্তোলনের প্রশিক্ষক আমাকে ওই অন্ধকার জগৎ থেকে বের করে এনে আমাকে আমার আত্মার সম্মান ফিরিয়ে দিলেন। তিনি আমাকে বললেন, জীবনের দুটি পর্যায় রয়েছে, একটি আত্মিক এবং অপরটি আধ্যাত্মিক। দৈহিক অনুশীলনের পাশাপাশি আত্মিক প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। সেই থেকে আধ্যাত্মিকতার পথে আমার যাত্রা শুরু। জনাব আবদুল্লাহ ইসলাম এ ধরনেরই একজন ইমানদার। তিনি বলেন, আমার প্রশিক্ষকের পরামর্শে আমি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা শুরু করলাম, কেননা তিনি বলেছিলেন ধর্মই পারে আমার ভেতরে আধ্যাত্মিকতার জন্ম দিতে এবং আত্মপরিচয় ফিরিয়ে দিতে। তাই বিভিন্ন ধর্ম নিয়ে চর্চা শুরু করলাম এবং শেষ পর্যন্ত পেন্টিকোস্টাল প্রোটেস্ট্যান্ট ফেরকাটি বেছে নিলাম। যেখানে বলার সুযোগ পেতাম সেখানেই ঈসা আলাইহিসসালাম সম্পর্কে কথা বলতাম। এভাবে দেশের বাইরেও ধর্ম প্রচারের উদ্দেশ্যে সফর শুরু করলাম। এসব সফরে লোকজনের সাথে ঈসা আলাইহিসসালামের শক্তি এবং মানুষের জীবনে পরিবর্তন আনা ও তাদের মুক্তি প্রদানের ব্যাপারে কথা বলতাম, তর্ক বিতর্ক করতাম। তো একদিন আমার হাতে খ্রিস্টান ধর্মে দীক্ষিত এক ভাই ত্রিত্ববাদ নিয়ে আমার বিরোধিতা করে বসল। সে গবেষণা করে বুঝতে পারল যে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর 325 বছর পর পর্যন্ত ত্রিত্ববাদ নিয়ে কোনো বিষয়ই ছিল না এবং এই বিষয়টি তৌহিদের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এই বিষয়টি স্পষ্ট হয় খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমার বিশ্বাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। এটা যে তাহলে মানুষের সৃষ্ট একটা বিষয়, অবশেষে সে কথাটি স্বীকার না করার আর কোনো উপায় অবশিষ্ট ছিল না।
আমেরিকার এই নমুসলিম আরও বলেন, একটা সময় মুসলমানদের মাঝে খ্রিস্ট ধর্ম প্রচারের কথা ছিল। তখন ভাবলাম মুসলমানদের ধর্ম ইসলাম নিয়ে গবেষণা করব, যাতে তাদের মাঝে সহজে এবং আরও বেশি অনুপ্রবেশ করা যায়। খ্রিস্টান ধর্মের বই বিক্রেতাদের কাছে ইসলাম বিরোধী বহু বই রয়েছে। খ্রিস্টানরা তাদের সমাজে ইসলামের বিস্তারের ব্যাপারে ব্যাপক উদ্বিগ্ন ছিল এবং এখনও আছে। ইসলাম এবং পবিত্র গ্রন্থগুলোর মাঝে মিল অমিল নিয়ে পড়ালেখা করছিলাম। কোনো কোনো বর্ণনায় মিল খুঁজে পাচ্ছিলাম না, অসংলগ্নতা ছিল। আমি জানতাম আমাদের মুসলমান ভাই বোনেরা তেমন নন। তারা মসজিদে যান, সকাল দুপুর বিকেল রাতে এক আল্লাহর ইবাদত করেন, কিন্তু খ্রিস্টানরা কেবল রোববারে গির্জায় গিয়ে খোদাকে ডাকে, সেটাও আবার মিউজিক কনসার্টের মতো। তুলনা করে আমি মুসলমানদের প্রার্থনায় একটা সৌন্দর্য ও গাম্ভীর্য টের পেলাম। আমি মোনাজাত করলাম এবং মোনাজাতে যেন আমার অন্তর উড়াল দিয়ে খুঁজে বেড়াত সকল সৌন্দর্য আর কল্যাণ।
নিঃসন্দেহে মানসিক নিরাপত্তা এবং প্রশান্তি ইমানদার ব্যক্তির জন্য নিশ্চিত হয়, কেননা আল্লাহর প্রতি সত্যিকারের ইমান তাকে আল্লাহর সাহায্য সহযোগিতার ব্যাপারে আশাবাদী করে তোলে। কোরআনেও এ বক্তব্যের পক্ষে বহু আয়াত রয়েছে। আবদুল্লাহ ইসলাম কোরআনে কারিমে জীবনযাপন পদ্ধতি খুঁজে পান। তিনি কোরআনের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, কোরআন শুনতেই ভালো লাগত, যদিও অর্থ বুঝতাম না। তারপরও যখন ইংরেজি অনুবাদ পড়লাম, দেখলাম কোরআনের বক্তব্যে কোনো বৈপরীত্য নেই। বিশ্বাস হল এটি আসমানি কিতাব, জীবনের কিতাব। এই নমুসলিম আরও অনেক বক্তব্য রেখেছেন ইসলামের দীক্ষা গ্রহণ সম্পর্কে, কিন্তু সময়ের অভাবে বিস্তারিত বলা যাচ্ছে না। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Thank you.
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։